Sifat penyempurna ajaya spoken. About the glory of this place. This place is Nandanacharya Bhavan, Ishodhyan. Here Nityananda from Vrindavan, he came in search of his Kanai. And he heard that his Kanai has appeared in Mayapur. So he came from here very eagerly to meet with his Kanai. When he came and crossed Ganges and came here to this place, Ishodhyan, Nandan Acharya, Bhavan, he told that I will not go and meet him. It's really, my Kanai is in the form of Chaitanya Mahaprabhu, Sachinandan Gaudhari. He should come and meet me here. I will here in a secret place, secret way. So he was in the house of Nandanacharya Bhavan. And there, Chaitanya Mahaprabhu in the morning, he told to his associates, any Mahapurusha has come, go and search. He is like Avadhut Paramahansa. Srivas Pandit and his brothers and others were searching in 22 markets of Navadvip here and there in Mayapur. They search everywhere in the temples, on the bank of Ganges, here, there, but no Paramahansa was found. They returned back and told that, alas, we could not find a Paramahansa Maharaj. Then Chaitanya Mahaprabhu himself, with associates Gadadhar Pandit and others, he came directly here. And where he was hidden, Nityananda Prabhu met him there. And he saw that, very tall person, very big personality. Nityananda Prabhu was sitting. Mahaprabhu looks upon his face and he, two and two eyes, four eyes became like one. And at once, Gadadhar Pandit are who? Srivas Pandit. He spoke this slow, recited that slow. Varaha Dinam Natavarbaku Karnayo Karnikar. Vipratabhasam kanakapisham vayayanti chamalam randhan venu radhar sadaya purayan gopur vinday vindaranyam sabadarvanam pravishatadite. Hearing this, both become mad. And they each other embraced themselves and began to weep loudly, and they at once fell on the ground and rolling. Then Nityananda Prabhu told, he is my Kanai Bhai. In Sachinandan Golf. Then Chaitanya Mahaprabhu took him and took him to Mayapur, where Sachimaya and others were. And he gave Nityananda Prabhu in the hands of Malini Devi, the wife of Srivas Pandit. And he took like mother. In that very age, I think that he will be of 30. But even sometimes naked, and he used to sit in the laps of Malini Devi. So we are reached here, and about Param Pujyapad Nitya Lila Pravishta Astotra Sashmat Bhakti Prabhu Madhava Goswami Maharaj Sipat Parjatak Maharaj had told. He was god brother of my Gurudev. Both were in very friendly terms. Still now we have Chaitanya Math, Gaudiya Math, and our Gaudiya Vedanta Samiti in very friendly manners. Even he told like that Bhakti Ballabh Tirtha Maharaj, also preaching in Western countries and Eastern countries, everywhere. And they are in good terms with him. Now we should go at once to Mayapur, Mahaprabhu birthplace. Amra ekhan theke Mayapure jabo, Mahaprabhu birthplace e. Maach karete param pujya pad bhakti nitya lila prashto Vishnu par shishvar bhakti sharan Goswami Maharaj er mothe te amra koy jon sannyasi dhukbo. Palki amader bahirei thakbe. আর সব লোক চলে যাবে, ধীরে ধীরে চলবে, আমরা পরে পিছে থেকে আমরা কয়েকজন পাঁচ সাত জন সন্ন্যাসী ভিতরে গিয়ে প্রণাম করে দিয়ে তারপরে মিলিত হব। তারপরে
যে মহাপুরুষে সুচরণে গুরুকে বিধি করে স্বীকার করতেন, আমরা সেবকগণের মধ্যে সর্বাধিক ক্রিয়া বলে আমরা বিবেচনা করি। আমাদের নিকট তার যে মহিমা প্রকাশ করেছেন তার দ্বারা আমরা জানতে পেরেছি, তিনি যদি না আসতেন তাহলে চৈতন্য মহাপুরুষ সম্প্রদায়ের যে সিদ্ধান্ত সেগুলি বিকৃত হয়ে যেত, মায়াবাদ গ্রাস করে এই বিশুদ্ধ সিদ্ধান্ত গুলিকে নষ্ট করে দিত। সুতরাং সিদ্ধান্ত সরস্বতী রূপে তিনি এই মায়াবাদকে বিনাশ করে পুনরায় মহাপ্রভু সম্প্রদায়ের সিদ্ধান্তকে প্রকাশ করেছেন। তিনি শাস্ত্রের যে সিদ্ধান্ত নির্বিভাবে আচরণ করেছেন বলে তিনি আচার্য শ্রেষ্ঠ শাস্ত্রী জাতি ব্রাহ্মণতা কোথাও স্বীকৃত হয়নি। যশ জলক্ষণ প্রথম যদন্যত্রাপি দৃশ্যেত তত্ত্বে নৈব বিনির্দিশে, এই বাক্যের অমর্যাদা করে জাতি ব্রাহ্মণ জাতি গোস্বামীগণ যেরূপ শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করছিল, তিনি নির্ভীকভাবে তার দমন করে অপসারিত করে জগতের কল্যাণ বিধান করেছেন। তিনি অপ্রাকৃত জগতে যে সেবা বিগ্রহ আমরা তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারব না, তবে এই জগতে এসে আচার্য রূপে যে সমস্ত সংস্কার করেছেন সেইগুলি দিয়ে আমরা তাকে জানতে পেরেছি। তিনি এই জগতের কোনো তত্ত্ব নন, তিনি মহাপ্রভুর নয়ন মঞ্জুরি রূপে জগতে অবতীর্ণ হয়ে সেসব উপযুক্ত শিবগণের কাছে তার আত্মপ্রকাশ করেছেন। আমি আর শতভাগা সেবাবিহীন হয়ে তার শ্রীচরণের কোনো প্রকার সেবা করতে পারেননি হয়ে পড়েছি। তিনি কৃপা করুন তার প্রিয় শিষ্য মন্দিয়া গুরুপাদ পদ্মা আমার কৃপা করুন, আমার অপরাধ সেবা প্রদান করুন। এই প্রার্থনা করি আমি আমার বক্তব্য শেষ করছি।
কিন্তু কারণ মারবার ইচ্ছা থাকে না,
সমস্ত রাজ্যপাট ছেড়ে দিয়ে চলে এলেন তার কাছে। তিনি বললেন যে প্রভু এইসব গুলো সব দখল করেছি মুসলমানেরা, কি হবে তুমি পারবে? প্রভুবার তিনটে লোককে তুমি বলবে, গুরুপালকে আর পরমানন্দ প্রভুকে আর মুকুন্দ বিনোদ বাবা বাগান করতে, তিনজনকে তুমি বলতেন প্রভুবাদ আর সবাই আপনি বলতেন। তুমি পারবে? পারবো, আপনার আশীর্বাদ থাকলে পারবো। তিনি যখন লাভ করলেন বলে এই সব জাতাকে হচ্ছেন
যে শঙ্করাচার্য হয়েছেন পূর্বে, রামানু, মধ্ব ইত্যাদি বড় বড় আচার্য তারা রাজাশ্রয়কে গ্রহণ করে, বড় বড় রাজার আশ্রয় গ্রহণ করে, তাদের খাজানা থেকে যত টাকা এমনকি সৈন্য সামন্ত বল নিয়ে তারা প্রচার করেছিল। মধ্বাচার্যের সম্বন্ধেও তাই, রামানুজাচার্যের সম্পর্কে তো কথাই নাই, তিনি রাজাগণকে আশ্রয় করে দিয়ে আর তারপরে তারা প্রচার ইত্যাদি করেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ শুধু নতুন নতুন ছেলে, কচি কচি ছেলে, স্কুল কলেজের ছেলেগুলিকে নিয়ে আর তাহাদেরকে ভিক্ষা বাক্স ভিক্ষা নিযুক্ত করে, এক পয়সা দু পয়সা নিবে, বেশি নিবে না, আর তারা বাক্স ভিক্ষা করত আর মহাপ্রভু বাণী কিছু না কিছু বলতে হবে এইভাবে আরম্ভ করেন। আর তারপরে সারা পৃথিবীতে তিনি প্রচার করেন। তিনি আর বলতেন যে যে আমাদের যত আচার্য যত আমাদের অবতার হয়েছে সমস্ত অবতারগণকে ক্রোড়ীভূত করে কৃষ্ণচন্দ্র, আর তাহাকেও ক্রোড়ীভূত করে সচিনন্দন গৌরহরি, জগতে তিনি প্রকাশিত হয়েছে আর জগৎকে তিনি এমন ভাবে তার প্রেম সম্পত্তি দান করেছেন যে আর পর্যন্ত কেউ করেন। এই জন্য তাকে বলা হয় নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়কে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়কে, কৃষ্ণ প্রেম প্রদান করেছেন কোথায়, সারা ভারতে সারা পৃথিবীতে তিনি প্রচার করেছেন। এই জন্য নমো মহাবদন্যায়। ওইরকম প্রভুপাদ পূর্বে পূর্বে মধ্বাচার্য, রামানুজাচার্য, বিষ্ণু স্বামী, নিম্বাদিত্য, শঙ্কর ইত্যাদি যতগণ আচার্য আছেন তাদের সবগুলি আদর্শ গুলিকে প্রণীভূত করে দিয়ে জগতে এখানে উৎপন্ন প্রকটিত হয়েছে। এবং সেই কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভুর সময় তো শুধু কোথায় হয়েছিল, এই ভারতবর্ষে হয়েছিল সব। আর এই মহাপুরুষ তাহারি বাণী কোথায় প্রচার করে, সারা বিশ্বে, সমুদ্রের মাঝখানে, পাহাড় পর্বতের উপরে, বনের ভিতরেতে, যদি ওখানে যাওয়া যায় তাহলে বুঝতে পারা যায়, এরকম বিশ্বেতে সর্বত্র প্রচার করেছেন। এখনো তাহারি কৃপাতে প্রচার হচ্ছে। কি দিয়ে কপর কপ শূন্য হয়ে কোন রাজাশ্রয় গ্রহণ করেন নাই আর সর্বত্র তিনি প্রচার করছেন কি, ওই যে মহাপ্রভু যে দেওয়ার জন্য এসেছিলেন। এই জন্য বলছেন সবকিছু তাহার এই প্রণাম মন্ত্র গুলি আর পৃথিবীতে সর্বত্র যে প্রচার হচ্ছে এর মূল মহাপুরুষ এই ভক্তি বন ঠাকুর, তিনি প্রেরণাদার, প্রেরণা দিয়েছিলেন আর করেছিলেন কে, ছিল প্রভুপাদ। মৃদঙ্গ, বৃহৎ মৃদঙ্গ আর একটা কি জীবন্ত মৃদঙ্গ, এইসব সন্ন্যাসী ব্রহ্মচারী দিয়ে সর্বত্র তিনি প্রচার করেন। তার মধ্যে দেখুন যে সে কি কি কিরকম আছে ব্রহ্মচারীগণ কে নিয়ে আমাদের গুরু পাদপদ্ম কলকাতা তার আদেশে নির্দেশিতে ওই বাক্স ভিক্ষা করতেন রাজপুত্র হয়েও, সাধারণ ব্যক্তি না, রাজপুত্র হয়ে আর বাক্স ভিক্ষা সকাল বেলা একটি কিছু পান্তবা ভাত কি কি খেয়ে আর সারা দিন রৌদ্রেতে সজনা পাতা সিদ্ধ করে খেয়ে দিয়ে প্রচার করে। এই জন্য প্রভুপাদের সঙ্গে বহু মহাপুরুষরা সবগুলি এসেছিলেন, ওরা সবগুলিকে নিয়ে প্রভুপাদ দিয়ে সারা বিশ্বতে তিনি প্রচার করেন। এই প্রভুপাদ প্রচার করতে আরম্ভ করলেন। ভক্তিবিনোদ ঠাকুরের স্টেট কিনে নিলেন আর তাহার হাতেতে দিয়ে দিলেন। এই স্থান যেখানে বসেছে এখানে মুসলমানদের কপ্তর গাহা ছিল। প্রভুপাদের নির্দেশেতে এক রাত্রিতে সমস্ত কপ্তর গাহ ওখান থেকে বের করে দিয়ে ফেলে দিয়ে আর সেখানে আম আর আর সব বাগান গাছ টাছ লাগিয়ে দিয়ে একবারে নূতন করে দিয়ে বাগান এক রাত্রিতে সারি। মুসলমানরা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে যায় এসপি কাছে যায় তাদেরকে নিয়ে আসে যেসে আমাদের কপ্তর গা ছিল এই এই ইনি এই সবগুলি তুলে ফেলে দিয়ে আর এই সব করে ওরা আসে তদন্তে দেখে যেসে এখানে তো গাছপালা সবগুলি আছে যে কোথায় কপ্তর গা কোথায় কি কোথাও তো নাই। এক রাত্রেতে কি গাছপালা হয় এক রাত্রেতে সব করে দিয়ে তুলে দিয়ে এইটাকে বাগান ইত্যাদি করবে মহাপ্রভুকে। আর যে দেখছেন আপনারা এখানে শ্রীল প্রভুপাদের যে সমাধি পীঠ প্রভুপাদ দেহ রক্ষা করেন অপ্রাকৃত লীলাতে প্রবেশ করেন কলিকাতা বাগ বাজারে সেখানে যারা কর্তাগণ ছিলেন তারা নিশ্চিত করলেন যে প্রভুপাদকে এইখানে নিমতলা ঘাটেতে তাকে শ্মশানেতে দাহ সংস্কার করা হোক। তখন গুরু মহারাজ একেবারেতে থেমে লাল হয়ে গিয়ে দাঁড়াইলেন তখন বাধ্য সব লোক তাহার সমর্থন করেন এবং তাহার ইচ্ছাতে অপ্রাকৃত কলেবর এইখানে আসে। গুরু মহারাজ নিজে হাতেতে এইখানে সমাধি খনন করেন আর তাহার ব্যবস্থা করেন। ট্রেন রিজার্ভ করা হলো তখন পূজ্যপাদ ভক্তি বিলাস তীর্থ মহারাজ ও অন্যান্য যত লোক ছিল সব গুরু মহারাজের কথাকে কেউ লঙ্ঘন করতে পারে না সব লোক নিয়ে আসে এইখানে তাহার সমাধি। এইখানেতে আমাদের গুরু মহারাজ এই কঠাল তালা বসে শাসন করতেন প্রজা শাসন। এক পয়সা মাল গুজারি পাওয়া যেত না উনি এসে একবারে সঙ্গে সঙ্গে তাহার প্রভুপাদ তাহাকে ভার দিলেন আর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন একদিনে তো মাল গুজারি ইত্যাদি যা কিছু সবগুলি একদিনে তিনি আদায় করেন। বহু লম্বা ইতিহাস গুরু মহারাজকে প্রভুপাদ কি বলতেন তুই কাকে বলতেন ডোকলা বলতেন আর কেউ কে এইসবগুলি কথা বলতেন শুধুমাত্র পরমানন্দ প্রভুকে আর মুকুন্দ বিনোদ বাবাজিকে এই তুই বলতেন আর গুরু মহারাজকে তো আরো ঢোকলা টোকলা কিছু বুঝে না এক পয়সা রাখে না নিজের জন্য গুরু মহারাজ কোনোদিন রাখেন না। যখন গৌড়ীয় মঠ থেকে তারা বেরিয়ে যায় বন মহারাজ প্রভৃতি পরম পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজ আর আর সব বেরিয়ে বহু টাকা পয়সা শিষ্য সামন্ত করে দিয়ে তারপরে বেরোলো আর আমাদের গুরু মহারাজ
বোকার জাহাজ বলতে
বোকার জাহাজ এক পয়সা নিজের জন্য রাখে না আর এই রকম হকার যায় যখন বেড়ে খালি হাতে যে বেরিয়ে যায় আর আজ পৃথিবীতে ওই প্রভুপাদের কৃপাতে আর পৃথিবীতে তাহার নাম সর্বত্র আর সর্বত্র তাহার পূজা হচ্ছে যে রকম আছে প্রভুপাদের সব বিচারধারা তিনি নিজে আর সর্বত্র প্রচার এই রকম হয় গুরুপাদের বহু মহিমা বহু বিলম্ব হয়ে যাবে আর আমাদেরও বিলম্ব হয়ে যাবে এই জন্য আজকে তাহার পাদ পদ্মেতে শ্রীল প্রভু পাদ পদ্মেতে চরণ কমলেতে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করি। যেরকম ভাবে তিনি গুরু পাদ পদ্মের প্রেরণা প্রদান করে তার সমস্ত কৃপা আধার তাহার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে পৃথিবীতে প্রচার করেছিলেন তিনি আমাদের প্রতি সদয় হন আর তিনি আমাদেরকে এরকম কৃপা করুন যে তাহার বাণী গৌর বাণী তাহার আমরা পৃথিবীতে নির্ভীক কণ্ঠে আমরা প্রচার করবে তার সেবা পূজা আমরা করতে পারি। আমরা এখন যোগ পিকেতে যাব ওইখানে দর্শন করে দিয়ে তারপরে চাঁদ কাজী সমাধি যোগ প্রণাম। শ্রী মহাপ্রভু পরিক শ্রীচন্দ্র
চন্দ্রশেখর আচার্য কি? চন্দ্রশেখর আচার্যের ভবন। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপনিক ভাবে এখানে নৃত্য করেছিলেন, সেই নৃত্য দর্শন করবার জন্য সকলে ভয় পেয়েছিল। অদ্বৈতাচার্য পর্যন্ত ওই ভয়েতে তিনি বলছিলেন যে ওইখানে আমি আসব না। তবে মহাপ্রভু তাদেরকে কেন ভয়, মহাপ্রভু কিরকম অত্যন্ত সুন্দর, আর সেই মহাপ্রভু যদি স্ত্রী রূপ ধারণ করেন তাহলে কি অবস্থা এইটা বুঝল। আর রুকমিনি ভাবে যখন নৃত্য করবেন আর নাট্য করবেন তখন কি অবস্থা এইখানে তিনি করেছিলেন। আর সব লোক এসে তাদের সহযোগ দিয়েছিলেন, মহাপ্রভু তাদেরকে প্রেরণা দিয়েছিলেন। এই স্থানে মহাপ্রভু বহু রকমের এখানে লীলা প্রকাশিত হয়েছিল। শ্রীল জগৎগুরু প্রভুপাদ নিত্য লীলা কৃষ্ণ বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধার্থ সরস্বতী গোস্বামী ঠাকুর এই স্থানে চৈতন্য মঠ প্রথমে স্থাপন করেন। এইখানে তিনি স্থাপন করেন আর এই স্থানের নাম রাখেন পত্রিকা ইত্যাদি প্রকাশিত করেন। আর এইখান থেকে সারা বিশ্বে ব্রহ্মচারী সন্ন্যাসীদেরকে পাঠিয়ে দিয়ে সর্বত্র মহাপ্রভু বহু বার তিনি প্রচার করেন। এই অবিদ্যাহরণ ভজন কুটি ছিল ওই দিকে, যেখানে এখন দেখছেন ওটা পরবর্তী কালে যে প্রথমে ছিল এইখানে এইখানে ছাদের উপরে তিনি হরিনাম প্রদান করেছিলেন। আর সন্ধ্যার সময় ওই গ্রহণের সময় আর সন্ধ্যার সময় দোলের দিনেতে মহাপ্রভুর জন্মতিথিতে আর সন্ধ্যার ছাদের উপর উঠে দীক্ষা মন্ত্র এইখানে দিয়েছিলেন। এইখানে যখন পরিক্রমা আরম্ভ হত প্রথম খুব মুষ্টিমেয় লোক তার সঙ্গে এখানে নরহরি প্রভু তিনি অর্চন করে দিয়ে আরতি করতেন আর শ্রীল প্রভুপাদ কাঁসর বাজাইতেন। ওই সময়তে আমাদের গুরুপাদ পদ্ম ১৬ বয়সের বয়সে তিনি এইখানে যোগদান করেন। তখন প্রভুপাদ বলেছিলেন যে আমি সব নটি দ্বীপে নটি মঠ করব আর সারা ভারতবর্ষে আমি মঠ স্থাপন করব, যত তীর্থ স্থান আছে আর সমস্ত বিশ্বে প্রচার করব গৌরের নাম গৌরের ধাম গৌরের বাণী। তখন তাহার প্রথম শিষ্যা সরোজিনী বাসিনী দেবী আমাদের তিনি কৃষিমালায় তো তিনি প্রভুপাদকে বলেছিলেন যে আপনি তো বলছেন যে সর্বত্র আমি প্রচার করব নটি মঠ এখানে করব ভারতবর্ষের সব ক্ষেত্রে আমি মঠ করব, এখন তো আপনি সুইয়ে লাখ টাকা স্বপ্ন দেখা মতন একটি গরিব লোক দরিদ্র লোক আসিয়ে দেখছে যে আমি লক্ষপতি কোটিপতি, আপনি ওই রকম হতে আপনার তো নিজেই কাসর বাজাচ্ছেন আর কোন অন্য লোক নাই আর আপনি বলছেন যে সর্বত্র প্রচার করবে এটা কি রকম সম্ভব। তখন তিনি আমাদের গুরু পাদ পদ্মের আঙুলের নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন কি এই এই বিনোদ আমার সর্বত্র আমার রক্ষা করবে আর আমার বিনোদ সর্বত্র সেটি ব্যবস্থা করবে হয়েছিল। পরবর্তীকালে সেই হয় আজকে দেখুন তাহারি কৃপাতে শ্রীল প্রভুপাদের কৃপাতে সর্বত্র বিশ্বেতে তাহার নাম প্রচারিত হচ্ছেন। এই জন্য প্রচারের মূল মহাপুরুষ হচ্ছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি কি করলেন
ব্রহ্মচারী দরকে তিনি হরি কথা বলে তাহাদেরকে নিয়ে আসেন, তারপরে তাহাদেরকে সন্ন্যাস দেন। সচিনন্দন গৌহরি পরে উনি সন্ন্যাস নিয়েছিলেন, নিত্যানন্দ স্বরূপানন্দ ইত্যাদি নিয়েছিলেন, তারপরে এই সন্ন্যাস ধারা বন্ধ হয়ে যায়। আর বৈষ্ণব নামধারী যারা ছিলেন তারা ওই মরাকে পুড়াইবার জন্য যেত, তখন তাদেরকে কিছু পয়সা দিয়ে আর তারা কীর্তন করাইতো বৈষ্ণবদের দ্বারা। এই মাত্র বৈষ্ণব ওদের এই ঘৃণিত অবস্থা দেখে শিক্ষিত লোক না কুঞ্চন করত যে এইকে বৈষ্ণব বলে চৈতন্য মহাপ্রভু এই প্রচার করেছিলেন, নেড়া নেড়ি ধর্ম। তখন শ্রীল প্রভুপাদ আরম্ভ করলেন ব্রহ্মচারী আর তারপরে সন্ন্যাস দিয়ে আর তিনি জগতে প্রচার। বৃহৎ মৃদঙ্গ তিনি প্রেস ইত্যাদি করে দিয়ে সব ভক্তি চৈতন্য চৈতন্য শ্রীমদ ভাগবত ইত্যাদি আরম্ভ করলেন আর তার প্রচার করতে আরম্ভ করলেন। তারপর দেশে বিদেশে সমস্ত ব্রহ্মচারীদেরকে পাঠিয়ে মহাপ্রভু তিনি নাম প্রচার আর প্রেম প্রচার ইত্যাদি করেন। ছিল এই স্থানে, এই স্থানেতে যখন আমাদের গুরু মহারাজ ছিলেন, এক সময়তে দুজন লোক উচ্চ পদস্থ রাজ্যের কর্মচারী, একজন রেলওয়ে বড় বাবু আর একজন অতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর দত্ত, যিনি গৌড়ীয় কণ্ঠহার করেছেন, এই দুজনে আসলেন এখানে। গুরু মহারাজ ওখানে বসেছিলেন, দেখলেন যে মুখ শুকনো এদের হয়েছে, তখন বলে যে আপনার কি প্রসাদ পেয়েছেন, ওরা স্নান করতে গিয়েছে। 20-25 মিনিটের মধ্যে স্টোভ ধরিয়ে এক সঙ্গে চাল দিয়ে দিলেন চাবক আর তার সঙ্গে সঙ্গে আলু সিদ্ধ, তার সঙ্গে আরো কিছু সিদ্ধ দিয়ে দিলেন, ডাল কাপড়েতে ডাল বেঁধে দিয়ে ওটা সিদ্ধ দিয়ে এক সঙ্গে তো সব সিদ্ধ হয়ে গেল, অন্ন হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেল। আলু সিদ্ধারে একটা করে দিলেন কি ডাল না কি আলু পোস্ত করে দিলেন, আবার ডালের থেকে আবার ডাল একটা ফোড়ন দিয়ে একটা ডাল হয়ে গেল, আলু সিদ্ধে একটা মাখা হয়ে গেল, এইরকম হয় 3-4 রকমের এক সঙ্গে তো হয়ে গেল। আর ওরা যখনই আসলো স্নান করে খুব ক্ষুধার্ত, প্রায় 3টা বেজেছে, তখন ওদেরকে পরিবেশন করে মহাপ্রসাদ যখন গুরু পাদ পদ্ম দিলে অত্যন্ত প্রসন্ন হলো। আমরা সব জায়গাতে গিয়েছি কিন্তু এইরকম ভাবে আদর যত্ন আমরা কোথাও পাই নাই। তখন তিনি বললেন, প্রভুপাদের কাছে গেলেন, প্রভুপাদের হরি কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হন। তখন উনি বললেন যাবার সময়তে, আচ্ছা আমি এখানে 5 টাকা মাসে আমি দিব, 5 টাকা তখনকার 500 টাকা। আর যে উনার থেকেও বড় ছিলেন বড় বাবু, তিনি কত তারা মঠেতে এসেছিল, তাই গুরু মহারাজের প্রথমে প্রাণনাতে তিনি মনে মনে তিনি আমাদের কাছেও তিনি গোস্বামী পরম পূজ্যপাদ গোস্বামী মহারাজ বলতেন যে এই 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 মহাপুরুষেতে প্রেরণাতে আমি মঠেতে আসি। তো এই হচ্ছে প্রভুপাদের প্রচার। এইখান থেকে তিনি সারা বাংলাতে সারা ভারতেতে আর সারা বিশ্বতে প্রচার করেছেন। এই চন্দ্রশেখর ভবন কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, বন্নাম সংকীর্তন কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, বন্দে
ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्से नमः। हमारा परमाराध्यतम नित्य लीला प्रविष्ट विष्णु वासिष मद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज अहेतु की कृपा श्री श्री नित्यानंद प्रभु और महाप्रभु अहेतु की कृपा कोटि कोटि जन्म सौभाग्य परे हमारा ये स्थान उपस्थित हुए by the grace of godless mercy of Sri Chaitanya Mahaprabhu and Nityananda Prabhu, Srila Guru Pad Padma, we have come to this place after long, long time. We have come here. A dham antardeep. Antardeep kya na bole? Naughty deeper madhya. মাঝখানে ব্রহ্মার এখানে কোটি কোটি যজ্ঞ করেছেন, নট অনলি ওয়ান স্যাক্রিফাইস অফ মিলিয়ন্স অফ মিলিয়ন্স স্যাক্রিফাইসেস ব্রহ্মা ডিড হিয়ার। দিস ইজ অলসো ইন অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের মাঝখানে এটা, এইখানে ব্রহ্মা তিনি তপস্যা করেছিলেন। তিনি বুঝতে পারলেন যে সে এই চৈতন্য মহাপ্রভুর স্থান, এই জন্য এখানে এসে প্রথম থেকে আরাধনা করে। এই ধামে তো আপনারা শুনেছেন সুরভি ইন্দ্রকে নিয়ে সুরভি কুঞ্জেতে তিনি আরাধনা করেছিলেন। আপনারা শুনলেন যে শঙ্কর আরাধনা করেছিলেন এই স্থানেতে। এইখানে তো সব বিদ্যা, জগতের যত বিদ্যা বিদ্যানগর থেকে, ও একটি দ্বীপ, এখানে শিমুলিয়া দ্বীপ, শিমুলিয়া এখানে সীমান্তিনী দেবী উমা দেবী শঙ্কর সহিত চৈতন্য মহাপ্রভু উপাসনা করেছিলেন একটি দ্বীপেতে। আবার কোল দ্বীপ, এই সব মাঝখানেতে এইটা দ্বীপ আছে। এইখানে সচিনন্দন গৌরহরি কৃষ্ণ রাধা ভাব আর তাহার অঙ্গকান্তি নিয়ে সচিনন্দন গৌর রূপে উপস্থিত হয়েছিলেন। আমি আপনাদেরকে বলেছিলাম নদীপ ধামেতে, যে এই নদীপ ধামকে সাধারণ জ্ঞান করবেন না। জগন্নাথপুরী যেখানে মহাপ্রভুর অন্তিম লীলা ইত্যাদি প্রকাশিত করেছিলেন, যেখানে তার মহাভাব ইত্যাদি প্রকাশিত হয়েছিল গম্ভীরাতে, কিরকম অদ্ভুত বিপ্রলম্বরসে তিনি কথা রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের সঙ্গে বলেছিলেন, ও স্থান থেকে ওটা কোটি কোটি গুণ শ্রেষ্ঠ এই নবদ্বীপ ধাম। ওখানে মহাপ্রভুর জন্ম হয় নাই, ওইখানে বাল্যলীলা মাধুরী হয় নাই। জগন্নাথপুরী বৃন্দাবন নয়, ওটা হচ্ছে দ্বারকা। আরিত্রাসক ছাত হচ্ছে বৃন্দাবন, কোন কোন অংশে তে বেশি দয়ালু বৈশিষ্ট্য যুক্ত এই বৃন্দাবন। যে ওখানে দেখছেন মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে, সচিনন্দন গৌরহরিকে, উনি সচিনন্দন গৌরহরি নন, উনি সচিনন্দন গৌরহরি প্রকাশ। যেরকম বৃন্দাবন ছেড়ে রাধা কৃষ্ণ যান নাই কোথাও, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদ একম ন গচ্ছ। কৃষ্ণ ব্রজনন্দন শ্যাম সুন্দর তিনি বৃন্দাবনকে ছেড়ে একটি পাও এদিকে ওদিকে যান নাই। তাহলে মথুরা থেকে গেল কৃষ্ণ যান নাই, তার প্রকাশ বাসুদেব নন্দন গিয়েছে, দেবকী নন্দন সেখানে গিয়েছে। আর দ্বারকা থেকে গেল ব্রজেন্দ্র নন্দন যান নাই, যখন কৃষ্ণ নন্দগাঁও থেকে আসছেন মথুরাতে অক্রূরের সঙ্গে, বৃন্দাবনের সীমাতে অক্রূর ঘাটেতে ব্রহ্ম ঘাটেতে ব্রহ্ম হ্রদেতে তিনি স্নান করতে গেলেন, আর সেইখানেতে হঠাৎ কৃষ্ণচন্দ্র আপ বলদে ওইখান থেকে অন্তর ধ্যান হয়ে চলে গেলেন বৃন্দাবনেতে, আর ওইখানেতে বসুদেব নন্দন কৃষ্ণ আর বসুদেবকী নন্দন বসুদেব নন্দন বলরাম ওইখান থেকে প্রকট হয়ে মথুরাতে ফিরে গেলেন, বৃন্দাবন ছেড়ে যান না। ওইরকম চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌরহরি তিনি এই বৃন্দাবনকে এই নদীপ কে ধাম কে ছেড়ে দিয়ে কোথাও যান। কালকে না পরশু আমরা ওই নদীপ ধাম মাহাত্ম্যতে কালকে না পরশু আমরা পড়ছিলাম, তো বললেন যে মহাপ্রভু সচিনন্দন গৌরহরি তিনি ছেড়ে দিয়ে কোথাও যান নাই। অতএব চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌরহরি যান নাই, তাহলে তাহার একটি প্রকাশ সচিনন্দন গৌরহরি নিত্যকাল এইখানে থাকে, এখান তাহার মাধুর্য লীলা। একটি কথা বিশেষ, ব্রজের কোন গোপী এটি চায় যে রাধা আর কৃষ্ণের সঙ্গে সবসময় বিরহ হোক, কেউ করতে চায় কি যে রাধা আর কৃষ্ণের মিলন না হোক সবসময় বিপ্রলম্ব, এই সবসময় কেউ উন্নত কেউ এটা বলতে পারে? কবি কর্ণপুর তাহার বৃন্দাবন চম্পু আনন্দ বৃন্দাবন চম্পুতে তিনি কৃষ্ণের এই রাসলীলা পর্যন্ত বর্ণন করে, তার মথুরা গমন বর্ণন করেন নাই, দ্বারকা বর্ণন করেন নাই। কোন ভক্ত আমরাও চাই না যে রাধিকার সঙ্গে কৃষ্ণের বিরহ হোক, কিন্তু বিরহ হয় গৌণ ভাবেতে, তাহাদের মিলনের আনন্দের জন্য হয়, এই জন্য বিপ্রলম্বটা শ্রেষ্ঠ নয়, শুধু গৌণ ভাবেতে সম্ভোগের পুষ্টি করে ওই জন্য বিপ্রলম্বের কোথাও কোথাও মহিমা বর্ণন করা হয়েছে। যেখানেতে বিশেষ করে বলা হয়েছে যে বিপ্রলম্ব সম্ভোগের সমস্ত মস্তকেতে নিত্য করে কোথাও কোথাও বলা হয়েছে, আবার বিপ্রলম্বের মধ্যে দু রকমের ভাব দেখা যায়। কৃষ্ণের সঙ্গে যে তাহার বিরহ কখনো কখনো হয় ওটা সম্ভোগের পুষ্টির জন্য, কোন লোকের কাম্য নয়। কিছু বিপ্রলম্ব হলে মান ইত্যাদিতে, তারপরে দুজনের মিলনের আনন্দ মাত্র, এই জন্য যোগ মায়া আকৃত এইটা এই জগতেতে দেখানো হয়, নিত্য জগতেতে ওই রকম কোন ব্যাপার নাই। এই জন্য জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার শ্রীমদ ভাগবতে টিকাতে এইসব বলি বেশ সুন্দর করে বর্ণন করে। এই ধাম জগন্নাথপুরী এবং গোদাবরী তট থেকে বহু শ্রেষ্ঠ, যদ্যপি ওখানে মহারস রাজভাব দেখিয়েছে ও থেকে বহু শ্রেষ্ঠ এই ধাম, এটা ওকে বুঝে রাখবে। এইখানেতে সচিনন্দন গৌরহরি জন্ম হয়েছিল। আমরা এরপরে যাব, সকালবেলা আমরা যেতে পারি না, ওখানে ভিড় ছিল। এখন প্রসাদ পাওয়ার পরে বৈষ্ণবরা কীর্তন করতে করতে আপনাদের যোগ পিঠেতে নিয়ে যাবেন, সেইখানে সচিনন্দন গৌরহরি জন্ম হয়েছিল। সেইখানে তিনি গ্রহণের সময়তে সন্ধ্যার সময়তে তিনি আবির্ভূত হন, আজ থেকে প্রায়
কত বছর?
516
516 বছর পূর্বে ওখানে জন্মগ্রহণ করেছে। তাহার যত পরিকরগণ ওখানে থে পুরুষ রূপে সব এসেছে, রাধা রানী এসেছেন গদাধর রূপে, ললিতা বিশাখা ইত্যাদি এসেছেন স্বরূপ দামোদর রামানন্দ প্রভৃতি, সব পরিকরগণ পুরুষ রূপে এসেছে, কেউ একটু পরে এসেছে কেউ একটা পূর্বে এসেছে, সব মহাপ্রভুর লীলা পুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছিল। এইখানে তিনি সাপের সঙ্গে খেলা করতেন, কোন সময় তিনি সচি অঙ্গনেতে বসে আছেন, একটা বিষধর সর্প ওখানে এসেছে আর তাহার ওটাকে কি বলে হোনা ধরে হাতে, আর তার সঙ্গে খেলবার করছে, অনন্তদেব ছিলেন এইখানে পড়ালেখা করছে, দুটা চোর আসলো আর তাহার গহনা তারা নিয়ে যাবে চুরি করে দিয়ে, এই জন্য তাকে চুরি করে নিয়ে যাচ্ছে, ও তাদের কন্ধের উপরে বসেছে সব 24-22টি বাজার ঘুরে টুরে নিয়ে তাদের মতি ছন্ন করে দিয়ে আবার সচির বাড়ির নিকটে যখন আসলো, আর তখন আরে এই ছেলে আসলো, তখন চোররা ওখানে ছেড়ে দিয়ে
বাড়ি যাচ্ছে,
ও ওরা মনে করছে আমরা বাড়ি যাচ্ছি আর ওইখানে চলে আস, এই সব যোগ মায়ার দ্বারা ক্রিয়া। এইখানে তিনি তার বড় ভাই বিশ্বরূপ অদ্বৈতের টোলেতে, যেখানে অদ্বৈত ভবন দেখলেন শিবাসঙ্গনের একটু পরে, ওইখানে অদ্বৈতের টোল ছিল সংস্কৃতে, ওইখানে বিশ্বরূপ পড়ালেখা করতেন, ওইখান থেকে মা তাকে বলতেন যে যাও ডেকে নিয়ে দাদাকে, তখন তিনি দাদার কাপড় ধরে তিনি যে মা তোমাকে ডাকছে, আর এমন ভাবতে তিনি তাকাচ্ছেন যে অদ্বৈতাচার্যের মন বিচলিত হয়ে যাচ্ছে, বুঝে কে ছেলে, আজ পর্যন্ত বিশ্বের কেউ লোক কোন রূপ আমাকে আকৃষ্ট করতে পারেনি, আর এই ছেলে আমার দিকে দেখছে আর থেই থেই নৃত্য করে যাচ্ছে, অদ্ভুত তো কে। তখন মহাপ্রভু যে আচ্ছা তুমি তোমার ডাকে আমি আমি এসেছি এখানে, আর তুমি চিনতে পারছো না, আচ্ছা আচ্ছা পরে তুমি বুঝবে। এইখানে তিনি টোলেতে তিনি পড়তেন কোন তো কার গঙ্গার ঘাটে জগন্নাথ ঘাটে নগরিয়া ঘাটে তিনি কেশব কাশ্মীরি কে পরাস্ত করেন অল্প সময়তে, আবার সেইখানে তিনি ওখানে তাহার বিবাহ হয় প্রথম বিবাহ, তারপরে তিনি পূর্ববঙ্গে যান, ওখান থেকে ফিরে আসেন, তখন বিষ্ণু প্রিয়া দেবীর সঙ্গে তাহার বিবাহ, ওইখানে থেকে তিনি গয়া যান, আর গয়া যান কিসের জন্য, পিতৃপিণ্ড দেওয়ার জন্য, আর সেখানে ঈশ্বর পরিপাদের মতন বৈষ্ণবের সঙ্গে তাহার দেখা হয়, আর সেইখানে তিনি বললেন কি ঈশ্বর পরিপাদকে আমি পিণ্ড দিতে এসেছিলাম, কিন্তু আমার মহা সৌভাগ্য যে আপনার নতুন বৈষ্ণবের দর্শন হলো, প্রভু কহে গায়া যাত্রা সফল আমার, সর্বক্ষণ দেখি যতক্ষণ দেখি চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে সেই জন
তোমার দেখিলে
কোটি কোটি পিতৃগণের উদ্ধার হয়ে
যায়,
এই দেহ আমি সমর্পিলম তোমারে,
সংসার
সমুদ্র হইতে উদ্ধার, আজকে আমি পিণ্ড দিতে এসেছিলাম, পিণ্ড দিলে এক যাহাকে পিণ্ড দিয়ে তার উদ্ধার হয়, আর তোমার দর্শনেতে কোটি কোটি লোকের উদ্ধার হয়ে যায়, কোটি কোটি পুরুষে আমি কৃষ্ণ পাদ পদ্মে অমৃত রস পান আমারে করাও, এই আমি তোমার পদ পদ্মেতে আমার তন মন বুদ্ধি যা কিছু সমর্পণ করলাম, হে গুরুদেব তুমি আমাকে অঙ্গীকার করো, আর এই ভর সমুদ্র সে পার করে কৃষ্ণ প্রেমামৃত আমাকে, এই সব লীলা এইখানে হয়েছিল। গায়া থেকে তিনি ফিরলেন, মন ফিরে নাই কিন্তু তার শ্রী অঙ্গ ফিরলো, মনটা কোথায়, বৃন্দাবনে চলে গেল, ওই দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে কোন রকম আকাশবাণীর দ্বারা আবার তিনি ফিরলেন,
কিন্তু আর সে নিমাই নাই, এখন কোন নিমাই হয়ে গেল, প্রেমী নিমাই হয়ে গেল, ভক্ত নিমাই হয়ে গেল,
রাধিকার ভাব।
হ্যাঁ, রাধিকার ভাব ওইখান থেকে আরম্ভ হলো। বললেন যে স্যার আমি পড়াবো না, ছেলেদের বললেন যে স্যার বাবা আমরা পড়াবো না, আমি যেদিকে দেখি সেই দিকে সূত্র বৃত্তি টিকা সবগুলি কৃষ্ণ কৃষ্ণ আমি দেখি, কৃষ্ণ ছাড়া আর আমি জানি না। এখন আমরা কৃষ্ণ কীর্তন করি এই সব মিলে, তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। ছাত্ররা বললো যে আমরা ও আর পড়বো না, অন্য কোনো টিচারের নিকটে পণ্ডিতের নিকটে আর পড়বো না, তুমি আমাদেরকে যে পড়িয়েছ যথেষ্ট পড়িয়েছ, এখন তুমি যা করবে আমরাও তাই করব। তখন বলে যে তোমরা বইছে তোমরা দড়ি দিয়ে দাও আর আমার সঙ্গে কীর্তন করো। তখন ওই গলি গলিতে নদীপের ২২ বাজারেতে কীর্তন আরম্ভ করেন। শ্রীবাস পণ্ডিতের ওখানে দেখলেন পাশাইতে শ্রীবাস অঙ্গন, সেইখানে কীর্তন আরম্ভ করলেন, দরজা বন্ধ করে দিয়ে রাত্রিতে সারা রাত ধরে কীর্তন চলে ভাবপূর্বক। এই জন্য তাকে বলে সংকীর্তন রাস মন্ডল,
রাসস্থলী,
রাসস্থলী সংকীর্তন রাসস্থলী। সেইখানেতে নারায়ণী দেবী তাহার প্রসাদ পেতেন, শ্রীবাসের পুত্র মরে গেল এদিকে কীর্তন হচ্ছে। মহাপ্রভু বললেন যে আজকে তো কীর্তনে তো আমার মন লাগছে না, কেন? তার কানে এসে বলে দিল আরে শ্রীবাসের পুত্র মরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পুত্র মরে গেল। বাড়িতে গিয়ে বললেন ছেলেটাকে বুকে হাত দিয়ে বললেন আরে উঠো উঠো, তুমি কেন শুয়ে আছো, উঠো উঠো উঠো। ছেলেকে বললেন, ছেলে উঠে গেল, বললেন যে তুমি ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছো? তা আমি কোথায় যাই, আমি বেশ ভালো আছি যেখানে গিয়েছি, আমার এখানে হরিভজন হচ্ছিল না, আমি আসক্ত ছিলাম, এখন আমি যেখানে আছি সেখানে ভালো, আমি ভালো আছি, কোন জন্মে এরা মাতা পিতা। ওই রকম হবে তো আপনারাও এইসব বিচার করবেন। তো ওইখানেতে আবার উঠে গেল, আবার ফের মহাপ্রভুকে যখন বিনয় করলো যে আমি যেখানে আছি ওইখানে ভজনের আমার বেশ সুবিধা আছে, তখন আমি আর এখানে আসবো না, তখন মহাপ্রভু তাকে পাঠিয়ে দিল। এই স্থানেতে হয়েছিল, এই স্থানে থেকে তিনি শেষে ২৪ বছরের বয়সেতে কেশব কাশ্মীর ইত্যাদিকে পরাস্ত করবার পরে আর সংকীর্তনের ধুম মাচিয়ে দিয়ে, আর সচিমা মনে করেন যে এর হয়েছে মৃগী রোগ, শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন সত্যি সত্যি এর মৃগী রোগ হয়েছে, এর মৃগীর রোগ নয়, কৃষ্ণ প্রেমীতে এইটা পাগল হয়েছে, এটা কৃষ্ণ প্রেমের এটা ফল, মহাসৌভাগ্যের ফল। পরবর্তীকালেতে তিনি নিশ্চিত করলেন যে আর এখানে থাকবো। কতগুলি ছেলে এসেছিল তা পড়ুয়ারা, আর মহাপ্রভু ভাবেতে অবিষ্ট হয়েছিলেন, আর তিনি বলছেন আমি কৃষ্ণের ভজন করব না, কৃষ্ণ কৃষ্ণ না গোপী 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 করতে লাগ। ওরা বলে যে সে তুমি গোপী গোপী কেন করছো, কৃষ্ণ কৃষ্ণ ভজন করতে পারো না? তখন ভাব আবিষ্ট হয়ে একটি লাঠি নিয়ে তাড়া করেছেন, ওরা ভাব তো বুঝে পারে না, ওখান থেকে পালায়ন দিল। আর মনে মনে সংকল্প করলো ও যদি সচি ছেলে আমাকে মারতে চায় তাহলে আমরা কি মারতে পারি না, আমরা সকলে মিলে তাকে মার। তখন মহাপ্রভু কি বলেছিলেন,
রূপিলাম রূপিলাম পিপলি খণ্ড
পিপলি খণ্ড
কব নিবারিতে
আকব উল্টে মেড়ে
লোটিয়া কব বাড়ে দ্বিগুণ সেই।
আমি আসলাম জগতের উদ্ধারের জন্য, আর এইখানকার লোক অপরাধ করে মরবে এই জন্য সন্ন্যাস করি, তখন আমার মহিমা বুঝবে, এই জন্য সন্ন্যাস করবার জন্য সচি মাতাকে। আর নবযুবতী অভিপুত্র হয় নাই এই বিষ্ণু প্রিয়া দেবীকে নিষ্ঠুর হয়ে যে ওইখানে পাশে নিদেয়া ঘাটেতে মাঘ মাসের একেবারে খুব ঠান্ডা আর রাত্রে কালেতে তিনি লাফ দিয়ে দেন, আর লাফ দিয়ে তিনি ও পারে যে কণ্টক নগরীতে তিনি এই সব লীলা এখানেতে হয়েছিল। আমরা সৌভাগ্যবান যে এখানে এসেছি। ও অল দি সুইট পাস্ট টাইমস দ্যাট আই টোল্ড ও টু প্লেস হিয়ার আই ওয়ান্টেড and our whole Gaudiya mission, Gaudiya Vedanta Samiti, especially our Gurudev, he wanted that in Mayapur we have some place where we can make a temple, preaching center, he wanted. But in his lifetime, he could not complete it. But now I would think that only to his inspiration, very easily, more than so many acres place we have collected. And I know that this place has been only collected by the Western devotees. And all are here present.